14 জুন 2016, অষ্টম রোজা 1437 হিজরি, নবম রোজার তারাবির পরের মজলিস।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইমানদার অন্তরে আসে আল্লাহর জন্য মহব্বতের বেচেনি বিকুলত তার অন্তরে পয়দা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাকের মহব্বত ওয়ালা ছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মহব্বত ওয়ালা ছিলেন। ঈমান যার অন্তরে পয়দা হয় আল্লাহর মহব্বত তার অন্তরে পয়দা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হয়, কোরআনে পাকের মহব্বত অন্তরে পয়দা হয়, সুন্নতের মহব্বত অন্তরে পয়দা হয়, জিক্রুল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়, জিকির ওয়ালাদেরও মহব্বত অন্তরে পয়দা হয়, আল্লাহর মহব্বতেরও মহব্বত অন্তরে পয়দা হয়, মহব্বত ওয়ালাদেরও মহব্বত অন্তরে পয়দা হয়, এবং আল্লাহ পাকের মহব্বতের তামাম সাধু সামানেরও প্রতি মহব্বত পয়দা হয়। মহব্বত একটা আজীব দৌলত, হ্যাঁ, যে মহব্বত এটা সর্বদিকে মানুষের জিন্দগিকে আল্লাহমুখী করে এবং সুন্দর করে এবং সুশৃঙ্খল করে এবং পরিমার্জিত করে এবং নিয়ন্ত্রিত করে। যার মহব্বত তার দিলে পয়দা হয় সেই প্রিয়জনের নজর দ্বারাই সে জীবনটাকে বিবেচনা করে, নিজের নজর সে ভুলে যায়, আর কোন খেয়াল থাকে না, এক খেয়ালের উপরই তার খেয়াল থাকে, এক খেয়াল একজনেরই খেয়াল থাকে, একজনেরই ধ্যান থাকে, একজনেরই ফিকির থাকে, আর কিছুই না। কোন মেয়ে মানুষের যখন বিয়ে হয়নি, বয়স হয়েছে 17-18, তো নানান চিন্তাভাবনা, বাপ মা দাদা দাদি নানা নানির চিন্তা ভাবনা, সেই মেয়ের চিন্তা ভাবনা, কি জানে তার সঙ্গে বিয়ে হয়, হ্যাঁ, কখনো কারো কথা মনে পড়ে, কখনো কারো কথা আলোচনা হয়, কিন্তু যখন এক স্বামীর সঙ্গে বিয়ে হয়ে যায় তার কারো কথা খেয়াল থাকে না, একজনেরই কথা খেয়াল থাকে, যে আমার তো একজনই আছে আর কেউ, হ্যাঁ, যদি পাউডার লাগে তো নিজের স্বামীকেই বলে, স্বামীর কথাই মনে হয়, তেল লাগলেও সাবান লাগলেও স্বামীর কথা মনে হয়, শাড়ি লাগুক কিংবা সেলোয়ার কামিজ স্বামীর কথাই মনে হয়, হ্যাঁ না, 12 মাসের সামান হোক কিংবা ঈদের পোশাক সব কিনবার জন্য আনবার জন্য কেবল স্বামীর কথাই মনে পড়ে, আরেকটা পুরুষকে তো মনে পড়ে না, ভিন পুরুষকে মনে পড়ে না, যার সঙ্গে তার জীবন কেবল তার কথাই মনে পড়ে, তাকে কেন্দ্র করে তার নিঃশ্বাস, তাকে কেন্দ্র করি তার বিশ্বাস এবং জীবন এবং সবকিছু, হ্যাঁ, এক খেয়াল স্বামীর এক খেয়াল সব খেয়ালকে বিশ্বাসিত করে দিচ্ছে, হ্যাঁ, এক খেয়ালের মধ্যে সব খেয়াল ফানা হয়ে গেছে, হ্যাঁ, ফানাফিল খেয়াল, তমাম খেয়াল এক খেয়ালের ভিতরে ফানা হয়ে গেছে, হ্যাঁ, আর ফানাফিল হাজবেন্ড, হজরতের সাওহারের জন্য সব খেয়াল উৎসর্গিত হয়ে গেছে, কোরবান হয়ে গেছে, হ্যাঁ, হজরত খাজা আজিজুল হাসান হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহবুব পাকের মহব্বতে যে পড়ে মহান আল্লাহর খেয়াল যার অন্তরে গালেব হয় প্রবল হয়, তো সব খেয়ালই এক খেয়ালই খতম হয়ে যায়, আর কোন খেয়াল বাকি থাকে না, আয় খেয়াল দোস্ত আয় বেগান সাজে মাসে, আমার মাহবুবের হে খেয়াল, তুমি তো সব কিছুকে পর বানায় দিস, বেগান সাজে মা সেবা। হ্যাঁ, আল্লাহ ব্যতীত আর সবকিছু এখন আপন লাগে না, পর মনে হয়। আয় খেয়াল দোস্ত, আয় বেগান সাজে মা সেবা, এস ভরি মাহফিল মে তুমি মুঝকে তনহা কর দিয়া। হ্যাঁ, যে পৃথিবীর বিশাল মাহফিলের মধ্যে এ খেয়াল তুমি আমাকে একলা বানাই দিয়েছ, সবাই সবকিছুর সঙ্গে মশগুল, আমি শুধু একজনের সঙ্গে মশগুল। শুনতেছেন ভাইয়ারা? তো মহব্বত যার অন্তরে পয়দা হয়, দিনের পথে চলা তার জন্য আসান হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির ডাকে সাড়া দেওয়া আসান হয়ে যায়, বন্দেগী করা তার জন্য আসান না মধুময় হয়ে যায়, যদি অন্তরে মহব্বত পয়দা হয়। হ্যাঁ, এবং মহব্বত যার অন্তরে আল্লাহ পাক দান করেন, আল্লাহর জন্য মহব্বত অন্তরে যদি পয়দা হয়, সে মরদুদ হওয়া থেকে তার হেফাজত হয়ে যায়, মরদুদিয়ত থেকে রক্ষা পাওয়া, রক্ষা পাওয়ার রক্ষা কবচ হল আল্লাহ তাআলার মহব্বত। হ্যাঁ, বাচ্চারা যখন ওই ঘন ঘন নজর লাগে তো বাবা মা ওই গালের কোন কিনারাতে একটা কালি কালা দাগ দিয়ে দেয়, এটা দেয় কি জন্য আমি কিছু ব্যবহার কি কি মামলা দেয়, যাতে মানুষের নজর না লাগে। আচ্ছা চলো ঠিক আছে, এটাকে মনের হাকিকি মন না করলে কোনো সমস্যা নেই, এজন্য এরকম দেখলেও আমি কখনো মানা করতাম না। অনেকে আবার হ্যাঁ এটা নিয়ে খুব গরম হয়, তো সেদিন কোথায় এটা আমি দেখছিলাম, ওপো কোন মুসনাদে আবি হানিফা, মানে কিতাবুল আসার লিল ইমাম লি আবি ইউসুফ বা কিতাবুল আসার কোনটাতে দেখছি বলে আমার মনে হইতেছে, যে এক রেওয়ায়ত পাইছি যে ঠিকই এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানা তো এরকম গালে কালি দেওয়ার এরকম কোন রেওয়াজ ছিল, এটা নিয়ে কেউ নকির করা হয়নি, মানা করা হয়নি। ঠিক আছে, দেখ তো না গালে কালি দিয়ে দেয় না, গালে কালি এটাকে একটু কালি দিলে মনে করে তাবিজের কাজ করে। গাঁও গ্রামে দেখছি যে কোন অমুক বাচ্চা ছোট অনেক কোন মানুষের বাচ্চা মারা গেছে, শুনলে মহিলারা নিজের বাচ্চাকে কোলে নিয়ে তাড়াতাড়ি থুথু দেয়, মানে আল্লাহ হেফাজত করবে। একটা একটা খেয়াল, একটা অভ্যাস। হ্যাঁ, বড় আব্দুল ভাই সাহেব আসার দিকে আপনাদের। হ্যাঁ আচ্ছা, তো এরকম কেউ তাবিজ দিয়ে দেয় একটা নেই, ভয় পাইলে কোন মানুষ গাঁও গ্রামে বাচ্চারা ভয় পেয়ে আসলে তাড়াতাড়ি করে ওই পাতিলের তলার কালি আর নুন একসাথ করে বাইরে ওর জলদি জলদি কোন ঝিনুক টিনুকের মধ্যে করে বা দা কাছির মাথার মধ্যে করে নে খা, এটা একটা মেন্টাল চিকিৎসা আর কিছুই। হ্যাঁ না, মনে করে এটাতে ভালো হয়ে যাবে। হ্যাঁ না, তো কেউ গালে গালি দেয় ভালো করার জন্য, কেউ হ্যাঁ না সে পাতিলের তলার কালি আর নুন মিশে একসঙ্গে খাওয়া দেয়, কেউ থু থু করে হ্যাঁ না ভালো করার জন্য বা ভালো রাখার জন্য, কিন্তু আল্লাহর মহব্বত যাকে পায়া বসে সে একদম ভালো হয়ে যায়। মহব্বতের মতো বড় তাবিজ আর নেই, এই তাবিজে সব রোগ ভালো হয়ে যায়। মহব্বত সেরা তাবিজ, সবচেয়ে মহান তাবিজ, সবচেয়ে বড় তাবিজ। শুনতেছে ভাইয়ের? এই তাবিজ গলায় দিয়ে তো ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। শুনতেছে ভাইয়ের? হযরত মাওলানা হোসেন সাহেব ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দারুন দেওবন্দে পড়তেন যখন, তো মাওলানা সৈয়দ মুর্তজা হাসান রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলিম বুজুর্গ ছিলেন, উস্তাদ ছিলেন সদস্য বুজুরের দারুন দেওবন্দে জামিউল মাকুলাত ওয়াল মানকুলাত, তো ওনার গলায় তাবিজ ছিল। সদস্য বুজুর দেখছেন বললেন যে আপনি হাকিম মদের সোহবতে যাতায়াত করেন আর বড় আলেমও, কোন বড় আলেম মানুষ বা কোন বড় উলিয়াল্লাহ বা উলিয়াল্লাহদের কাছে যাতায়াত করে এরকম বড় বড় মানুষদের কিন্তু দেখি না গলায় কোন তাবিজ দিতে, তা আপনার গলায় তাবিজ। হযরত সাইয়েদ মুর্তজা হাসান রহমতুল্লাহ আলাইহি একটা ধমক দিচ্ছেন, বলছেন যে মিয়া তুমি কথা একটু বেশি কও। ছাত্রকে উস্তাদরা নানানভাবে শাসন করতেই পারেন এবং এটার মধ্যে মহব্বত থাকে, তো সদস্য হজুর কিছুক্ষণ চুপ থাকলেন আদবের খাতিরে। একটু পরে বললেন, হজুরজি আমি কথাটা এই জন্য বলছিলাম যে আপনার প্রতি আমার কোন অভিযোগ বা কুধারণা আলহামদুলিল্লাহ নাই, কিন্তু আপনার কি আপনাকে আমি যত বড় মনে করি সেই হিসাবে গলায় তাবিজ এটা তো বুঝে আসে না, মিলে না বিষয়টা। এই বিষয়টা যদি আমার অন্তরে পরিষ্কার না হয় তা আমার কোনো ক্ষতি হয়ে যাবে বলে আমার ডর লাগে, সেই কারণে আমি জিনিসটা জানতে চাইছিলাম। আপনার প্রতি কোন অভিযোগ ছুড়ে দেওয়ার জন্য নয়। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি। একটু অপেক্ষা করে আবার বললেন জি হজরত এরশাদ ফরমাইয়ে, জি হজরত বলেন। তিনি আরেকটা ধমক দিচ্ছেন, তোমার বললাম বলছে বলবো, আবার তুমি জিজ্ঞাসা করো, আবার কথা কো, তুমি বেশি কথা কো। সদস্য হজুর এই পুরো ঘটনা বয়ান করছেন নিজেই, হজরত মাওলানা সালাউদ্দিন শেখ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান শেখ রহমতুল্লাহ আলাইহি, ওনারা নিজেরা শুনছেন সদস্য হজুর থেকে এবং ওই দুজনের কাছ থেকে আমি শুনছি। পরে বললেন যে ব্যাপার হল একবার হজরত হাকিম মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহর সোহবতে ছিলাম, হজরত বললেন যে ভাই তাআল্লুক মা আল্লাহ দৌলত আজিম হ্যায় اور طریق اس کے حصول کا دوام طاعت اور کثرت ذکر ہے۔ اللہ سے محبت اور نبیر سمپرک اور بندن کا سب سے بڑا سمپرک اور یہ ارجن کا پتھ ہل سروکھن اللہ کے ناراض کرار کاج تھی برت رہ گیا راضی رکھار چیٹا فکر تھک دوام طاعت سروکھنک انوگت اللہ تعالی ہاں এবং বেশি বেশি আল্লাহ পাবেন জিকির, এর দ্বারা এই দৌলত অর্জন হয়। হযরত থানবী যখন বললেন কথাটা এত বেশি দামি মনে হল, ভাবলাম যে এক মুহূর্তের জন্য এই কথা যাতে না ভুলি তো উপায় কি, ওই কথাটাকে কাগজে লিখলাম, ওটাকে বাস করে পরে গলায় ঝুলে রাখছি যাতে সেই কথাটা ভুলে না যায়। এটা মিয়া এমনি রোগ ভালো হওয়ার রোগ বেদির তাবিজ না, এটা এসকেলাহির তাবিজ। এটা তাবিজে মহব্বতে এলাহিয়া, এসকেলাহির তাবিজ। এটা আল্লাহ পাকের মহব্বত অর্জন হয় আল্লাহ ওয়ালাদের সুবতে এবং তাকওয়ার মুজাহাদাতের বরকতে। এই মহব্বত বৃদ্ধি পায় সুন্নতের আমলের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, হ্যাঁ আরো বেশি বেশি আল্লাহ সোহবত অর্জনের দ্বারা। এখন এই সবটার মধ্যেই আমাদের কমিয়ে এসে গেছে, মাদ্রাসা খুব হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বাড়ায় দেন, দিনের কাজ অনেক হইতেছে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন, কিন্তু আসল যে রং ছিল আসলাফ ও আকাবের জমানাতে ইলমে দ্বীনের, দ্বীনি তালিমের, ওয়াজ নসিহতের, হ্যাঁ না তালিম তরবিয়তের, সেই রং এখন আমাদের মধ্যে খুব কম, বহুতই কম। যে আসলাফ এবং আকাবিরের জমানাতে ইলমে দ্বীন যারা শিখতেন তো সাথে সাথে আল্লাহ পাকের মহব্বত শিখারও ফিকির থাকত, আল্লাহর মহব্বত অর্জনেরও ফিকির থাকত, সুন্নতের জিন্দগি বানানোরও ফিকির থাকত, দিলকে আল্লাহর নূরওয়ালা বানানোরও ফিকির থাকত, তাকওয়ার উপর চলারও ফিকির থাকত, যত্ন থাকত, হ্যাঁ এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসারও ইহতেমাম থাকত। তো এই সব জিনিসের কারণে একদিকে দরসিয়াত পড়া হইত, মাদ্রাসার যে পাঠ্য কিতাবাদি পড়া হইত, সঙ্গে সঙ্গে আমলের এই এহতেমাম, আমলের মেহনত এবং চেষ্টা, আর একদিকে আল্লাহ বলাদের সঙ্গে মহব্বত সম্পর্ক উঠা বসা আসা যাওয়া সোহবত উঠানো, সবটা মিলে ওই দাওরা হাদিস ফারিগ হইতে হইতে এক একজন বড় আলেমও হয়ে যেতেন, বড় আরেফও হয়ে যেতেন। একদিকে একদিকে আলিম বিল্লাহ, একদিকে আরেফ বিল্লাহ, আলিম বিশ্বরিয়ত, একদিকে আলিম বিশ্বরিয়ত হইতেন, আর একদিকে এবং ফায়েদ আলা মাকাম ইল মহাব্বত, মহাব্বত ও মারিফতের মাকাম অর্জন হইত, দুটা হইত। এখন তো ভাই বহুত মুশকিল মহামেলা, এখন তো তরিকত পন্থী যারা তারাও অনেকে দ্বিধা বিভক্ত, অনেকের কাছে তরিকতের এলমের এই সঠিক এল নাই, এলমের বড় কমি, নিজেরাই পেরেশানিতে আক্রান্ত যে আমরা যেটা করতেছি ঠিক কিনা, খটকা হয় লোক তরিকত পন্থীদের অনেকে যে আমরা ঠিক আছি কিনা, ভুল করতেছি কিনা এরকম। আর যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং এই পথে চলেন, তাদের মধ্যে যে তরিকতের সহি লক্ষ্যের পথে আগানোর একদম সহি বাউসুল চেষ্টা, এরকম লোকের সংখ্যা একদম কম। এখন তো তরিকতের শিক্ষাদানকারী নিজেই অসুস্থ অনেকেই, আমরা যারা তরিকত শিক্ষাদানের জন্য কুরসিতে আরোহণ করি আমরা অনেকেই নিজেরা অসুস্থ, এমন অনেক খানকার কুরসিওয়ালা নিজে হিংসা আক্রান্ত, নিজেই গীবতে আক্রান্ত, নিজেই অহংকারে আক্রান্ত, নিজেই সীমা লঙ্ঘনে আক্রান্ত, এমনকি এতটা যে আরেকজনকে খুন করতে কোনো পর্ব করে না লোকেরা, আরেকজনের খুনে মদত দিতেও জিন্দগিতে আঘাত করতেও কোনো পর্ব করে না। হ্যাঁ, আজকের কথা তো না এটা, ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ লিখছেন যে মিশরে বলেন যে আমারই এই দিনই ভাইরা আমাকে হত্যার জন্য পর্যন্ত হুমকি দিছে বারবার, এবং আমাকে হত্যা করার নানানভাবে ষড়যন্ত্র করছে তারা। ইমাম আব্দুল ওয়াহাব সারানি নগরে লিখছেন, আমি সেই কিতাবে পড়তে থাকলাম, আমার তাজ্জব পড়তে থাকলাম, সেই জমানায় এমন ছিল, সেই জমানা কেন, সাহাবায়ে কেরামের জমানায় কি অবস্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করলেন, সাহাবিদের মধ্যেই তো বিরাট বিরাট মত বিরোধ পয়দা হয়েছে, এমন যে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে শহীদ হয়েছেন তা পড়তেও মুশকিল লাগে, সে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদতের যে ঘটনা পড়লেও মুশকিল লাগে। আমি সম্ভবত তখন সরে জামি পড়ি, তো ওই সময় আমি এই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নির্মম শাহাদতের ঘটনা যখন পড়তেছিলাম, তো ও হো এত কষ্ট লাগতেছিল, তা আমি ছুটে গেলাম, তো তখন গিয়ে এক উস্তাদের কাছে বললাম এরা কারা, মদিনা শরীফ এরকম হত্যা করল কারা, এইভাবে সাহাবায়ে কেরাম কি দেখেন নাই, এইসব মানুষগুলো কারা ছিল সেখানে। তা আমার উস্তাদ তখন বললেন, ধারে তুই থামো তুমি, এরাও তো সে না কি বলা, যারা যারা এইভাবে আক্রমণকারী এবং হযরত উসমানের সম্মানে আঘাতকারী তারা কারা ছিল। তো এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা গ্রহণ করা উচিত, সর্বযুগেই দিনের খাদেমদের সতর্ক থাকা চাই, নিজেদেরকে নিরাপদ মনে করা চাই না একদম, চতুর্দিকে ফেতনা হিংস শত্রু থাকি যারা দিনের কাজ করেন তাদের বিরুদ্ধে, কথা বুঝলেন না, তো এই জন্য দিনের কাজ তো বন্ধ করা যাবে না, কিন্তু এই শত্রু এবং হিংসুদের ব্যাপারে সতর্কও থাকা চাই। আর সর্বোচ্চ সতর্কের তরিকা হল যে মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক নিবিড় করা চাই, আল্লাহর কাছে বলতে থাকা চাই। প্রত্যেক জমানাতে দিনের খাদেমদেরকে লোকেরা নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, কথা বুঝলেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে সর্বহালতে দিনের উপরে অটল থাকার তৌফিক হয়, ইনশাআল্লাহ অটল থাকতে পারি। হ্যাঁ, তো মহব্বত বড় সম্পদ, মহব্বত অর্জন হয় আল্লাহ তাআলার সোহবতের বরকতে। আর মুজাহাদা করতে থাকা, যত যদি মানুষ কোন খাঁটি কামেল আল্লাহ বলার সোহবত লাভ করল, অথবা কোন কামেল আল্লাহ বলার না পাইলে তাদের অন্তত কোন খাদেমিরই সোহবত অবলম্বন করল। হ্যাঁ, তো এই উসিলা তো আল্লাহ পাকের মেহরবানি হয়েই যায়। হযরত মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার রক্সাত রহমতুল্লাহ আলাইহি করাচিতে এক লোক দেখা করতে আসলে জিজ্ঞাসা করলেন যে কি কাজ করেন আপনি। ওই লোকটা বলল যে আমি তো একজন পাইলট, কোন রুটে চালান। তো পাইলট বললেন যে আমার রুট হল করাচি থেকে জেদ্দা। তো বললেন যে কি জাম্বু জেট চালান? না না না, জাম্বু জেট না, সিপ্লেন, ছোট ছোট যে এরোপ্লেন সেগুলি চালাই। মাওলানা আবরার লোক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো মাওলানা আবরার লোক বারবার বলতে মুশকিল লাগে, সাহার দুই বলতে আসানও লাগে, এই নামে লোকেরা চিনো। হযরত সাহারদুই রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে আচ্ছা, এই ছোট্ট প্লেনে যারা যায় ওরা কি মক্কা পৌঁছতে পারে? হাজিরা তো সাধারণত জাম্বু জেটে যায়, বড় জাহাজে যায়, ছোট জাহাজে গেলেও কি মক্কা শরীফ পৌঁছতে পারে? তো পাইলট বললেন জি হযরত, যায় তো লোকজন, উমরা যায়, হজে যায়, এই ছোট প্লেনেও যায় এবং যেতে পারে, তো কোনো সমস্যা হয় না। যে দেখালো ওখান থেকে মক্কা শরীফ চলে গেল, যায় তো। হযরত হাসলেন এবং বললেন আচ্ছা, ফের বললেন যে হ্যাঁ ভাই, অনুরূপ ভাবে যে পুরানা যুগে বড় বড় মাপের আউলিয়া ছিলেন পৃথিবীতে, সেই আউলিয়া কেরাম এখন যদি নাও বা থাকলেন, তো তাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট আউলিয়ারাও যদি পৃথিবীতে থাকেন, তাদের সঙ্গে যারা সম্পর্ক কায়েম করবে, ওই বড় বড় পুরানা আউলিয়াদের জাম্বু জেটে চড়ে যারা যেমন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছত, এই ছোট ছোট আউলিয়াদের প্লেনে চলল যে আল্লাহ পর্যন্তই পৌঁছে যাবে। কিন্তু কষ্টের বিষয় হল যে তরিকতের শিক্ষক যারা এবং তরিকতের শিক্ষাদাতা যারা, নিজেদেরই অনেকের সহি শিক্ষার অভাবে আবেগ তাড়িত হয়ে অনেকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে শিক্ষা দেন, পরে তরিকত পন্থীরা একে অন্যের দুশ্মন হয়ে যায়, ক্ষেত্র বিশেষে একজন আরেকজনকে আপন মনে করে না, বরং ভিন্ন পার্টির লোক মনে করে। এটা ঠিক না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমান যাদের মধ্যে থাকবে তারা সকলে আপোষে নিজেদেরকে ভাই ভাই মনে করবে, সবাই আমার ভাই। ভ্রাতৃত্ববোধ যতই ইমান জাগবে ততই ভ্রাতৃত্ববোধ আরো চাঙ্গা হবে, আরো জাগ্রত হবে। এই কথা বুঝে আসছে ভাইরা? হযরত হাকিমুল উম্মত মাওলানা কানুনি নবরুল্লাহ তাআলার কথা বলছেন যে নিজের শেখকে মহব্বত করা চাই, শ্রদ্ধাও করা চাই, মহব্বত সেটাই উপকারী হয়, কাজে লাগে, মানুষকে মানুষ বানায়, আল্লাহ আল্লাহ বানায়, যেই মহব্বতের সঙ্গে শেখের আজমতও থাকে বহার। মহব্বত ওহি মোতবর হ্যাঁ নাফে হো আজমত কে সাথ হো, জো আজমত কে সাথ হো, সেই মহব্বতই এই পথে কাজ দেয়, যে মহব্বত আজমত ওয়াল, খালি মহব্বত কাজে দেয় না। কি কথা বুঝলেন? তাহলে মহব্বত কেমন করা চাই? ফকিউল মুখানুই বলছেন শাইখের প্রতি এতটা মহব্বত হওয়া চাই, কাউকে এর মধ্যে শরিক না করে। কথা বুঝলেন? তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে অনেকে এমন মূর্খতার সঙ্গে বুঝছে এবং প্রচার করছে যে অনেক খানকার প্রতি অন্যান্য লোকেরা যে বদগুমান হয়ে গেছে, যে শাইখের এমন দেওয়ানা হবে উস্তাদকেও ভুলে যাবে, যে উস্তাদের কাছে নাবি মির পড়ছে, কাফিয়া পড়ছে, হ্যাঁ না, সরজামি পড়ছে, রওজাতুল আদব পড়ছে, মিজান পড়ছে, দাওরা হাদিস পড়ছে, সে উস্তাদকে আর খেয়াল করবে না, তাদের মহব্বত করবে না, শ্রদ্ধাও করবে না। এই কথা কোন কিতাবে কে তালিম করছে, কে শিক্ষা দিচ্ছেন? এই কথা উস্তাদকে মহব্বত করা, সবকে মহব্বত করা, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক পয়দা হওয়ার জন্য একটা মহব্বতের রং পয়দা হইতে হয়, যে আমার তরবিয়তের বিষয়াদির সম্পর্ক আমার শেখের সঙ্গে, আমার তরবিয়ত আমার স্থায়ী পরামর্শ এটা আমার শেখের সঙ্গে করব, অন্য কারোর সঙ্গে এটা পরামর্শ করব না, এক্ষেত্রে আমার শেখকে মানব। কিন্তু এটাকে লোকেরা মনে করছে যে সারা দুনিয়ার ঊর্ধ্বে জিবিল আমি মনে করতে হবে নিজের শেখকে, কথা বুঝেন না, নিজের শেখকে এমন জিবিল মনে করা আর কোন ফেরেস্তার ধারে কাছেও না যাওয়া, মনে করা যে সব ভিন্ন টাইপের মাখলুক তাদের কাছে যাওয়া কোন গুনাহে কবিরা, এসা মূর্খতা এসা জাহালত কে শিক্ষা দেয় কোন জায়গাতে? এগুলো নিয়ে জায়গায় জায়গায় ভুল বুঝাবুঝি হচ্ছে। এক জায়গায় কোন এক জায়গার মৌলানা সাহেব যে কোন সিলসিলার খলিফা, তার মুরিদরা আমাকে জানাইছে, আমার কাছে কাগজপত্র পাঠাইছে, এখন পর্যন্ত আছে আমার কাছে, লিখছে যে আমাদের শেখ বলে যে তার শেখের কাছে না যাওয়া, তার শেখের মজলিসেও না যাওয়া, তার কথাও না শোনা, তার বয়ানও না শোনা, ওয়াহদতে মতলব ওয়াহদতে মতলবের ব্যাখ্যা বুঝছে, এর এই মোল্লার কান্দে তো বাকায়দা ভূত সবার হয়েছে। এর অর্থ কি এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শেখ বানাবে, সে হযরত উমরের কাছেও যাবে না, দেখাও করবে না, তাকে মহব্বত করবে না, শ্রদ্ধাও করবে না, খেদমত করবে না, হযরত আসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ধারে কাছেও যাবে না, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝলিছেই বুঝবে না, আজব ধরনের নিচুতা এবং গুমরাহী। এত নিজের জাহান্নামে যাওয়ার বুদ্ধিশুদ্ধি এগুলো, যে কোনো মুসলমানের প্রতি বদগুমানি করা, এক আলেমের দিন থেকে ফায়দা হাসিল করতে আরেকজনকে বাধা দেওয়া, নিষেধ করা, কি মানে হইতে পারে এটা? তাও নিজের শেখ যদি হয়, আমার শেখ রহমতুল্লাহ আলাইহ মজলিস হইতে করাচিতে, সেই মজলিসে হযরতের খোলাফায়ে কেরাম হযরতের খলিফাদেরও মুরিদরা সব এখানে আসত এবং এখানে আলিম হইতে তরবিয়ত হইত। তার ভিতরে একজন ছিলেন আলী বাহাদুর ফিরোজ মেমনের মুরিদ। আলী বাহাদুর সে উনি থাকতেনই খানকাতে, আলী বাহাদুর সে সিন্ধি ভাষার শিক্ষক, সিন্ধি ভাষার শিক্ষক। হ্যাঁ, তো এখানে তো সিন্ধু বলে না, ওখানে তো সিন্ধ বলে, সিন্ধু বলে না, তো সিন্ধু যে এলাকা ওই ভাষার শিক্ষক হলেন আলী বাহাদুর। হযরত ওয়ালার রহমুল্লাহ খানকায় থাকতেন, মজলিসে বসতেন, এখানে মশাইখ খুব থাকতেন এবং হযরত তার উপর বহুত খুশি ছিলেন এবং বলতেন যে ইয়ে মুরিদ হয় ফিরোজ মেমন কা লেকিন দাদা ইসকো পাল রাহা হ্যায়। তারা দেখলেই এত খুশি হইতেন, হযরত দেখেই বলতেন যে মুরিদ ইয়ে ফিরোজ মেমন কা হ্যায়, মুরিদ ইয়ে ফিরোজ মেমন কা হ্যায়, দাদা ইসকো পাল রাহা হ্যায়। কেসা মহব্বতের মুআমালা, দল দলবদ্ধভাবে সবাই আসত। একবার এরকম হয়েছে যে কিছু কিছু খলিফা নিজের মুরিদদের নিয়ে আলাদা আলাদা মজলিস আর আসা যাওয়া কমে গেছে, হযরত ওয়ালা রহমুল্লাহ খুব কষ্ট পেয়েছেন এবং বললেন যে যারা যারা নিজের শেখের মজলিসের গুরুত্ব তাদের দিলে কমে যায়, নিজেরা নিজেদের মজলিস গরম হইতে থাকে গরম হওয়ার কারণে, তো হযরত বললেন যে শেখ কি মৌজুদগি মে যে শেখ সে দূর রহকর আপনি মজলিসে গরমাতে হ্যাঁ, কুছ দিনোঁ কে বাদ উনকি তমাম গরমিয়াঁ সর্দিয়াঁ বন জায়েঙ্গি, উনকি সারি গরমিয়াঁ সর্দিয়াঁ বন জায়েঙ্গি, এই সব গরম ঠান্ডা হয়ে যাবে, কথা বুঝলেন না? হযরত ইমাম আবু ইউসুফ রহমুল্লাহ সম্পর্কে ইমাম আজম রহমুল্লাহর ধারণা ছিল সারা বিশ্বের শ্রেষ্ঠ ফকিহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, এটা কখনো তিনি বয়ান করছেন যে এখন আর ওর কিছু দরকার নেই, এত বড় ফকিহ হয়ে গেছে আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ এত বড় ফকিহ হয়েছেন যে বস তিনি এখন মুস্তাকিল হয়ে গেছেন। হযরত ইমাম আবু ইউসুফ রহমুল্লাহ হঠাৎ করে নিজেই মুস্তাকিল ফেকার মজলিস কায়েম করে ওখানে দর্শ দিতে আরম্ভ করছেন, আসতেছিলেন না কিছুদিন যাবত, হযরত ইমাম আজম রহমুল্লাহ খুব কষ্ট পেয়েছেন। পরে এক লোকের রেডি করছেন, তুমি যাও গিয়ে এই প্রশ্ন করবা, এমন প্রশ্ন যদি জব জিটে দেয় তুমি বলবো যে ভুল ভুল, এটা পরে কি করে দেখে। তো এই লোক তো হযরত ইমাম আজমের মজলিসের লোক, এই মজলিসের সব মানুষই পাকা হইতেন, সবাই তাদের ভয় পেত, সব ওলামারা ভয় পেতেন যে ওই মজলিসের লোক আপনি কোথায় যাতায়াত করেন, বলে ইমাম আজমের কাছে। আচ্ছা বুঝছি, বহুতই মুশকিল ছিল মামলা, হ্যাঁ না, ওই নাম শুনলেই সবাই। হ্যাঁ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলীকে একজনের মশলা জিজ্ঞেস করছে, তো বলছেন যে আপনি এখানে অপেক্ষা করেন, ইমাম আবুয়ানি রহমতুল্লাহ আলীর এক শিষ্য আসতেছেন একটু পরে, উনি ওনাকে জিজ্ঞেস করবেন, উনি বিষয়টা বলবেন, তা আমি বলতে পারবো না। যাই হোক, হযরত ইমাম আবু ইউসুফ রহমুল্লাহর মজলিসে ওই প্রেরিত লোকটা গিয়া বসছে, বসে আছে, তো এক প্রশ্ন করছেন, নিয়মই মশলা জিজ্ঞেস করা ফোকাহদের নিকট, তো ওনারা জবাব দিতেন, এটা ছিল তখন মামুল, দিন রাতেই প্র্যাকটিস হইত, সওয়াল করো তো জব, এই সওয়ালের কি জব। তো উনি প্রশ্ন করছেন, জবাব দিচ্ছেন, হযরত ইমাম আবু ইউসুফ জবাব দিচ্ছেন, বললেন যে আখতাতা, ভুল আপনার উত্তর, ভুল আখতাতা। পরে উনি একটু, আমার উত্তর আত্মহত্যা ভুল বলে একটু কেসে মানুষ, মামুলি তো হবে না, হয়তোবা বুঝছেন যে হযরত ইমাম আবু হানিফারই শিষ্য, অথবা আগের থেকেই চিনেন, আগে থেকে চিনা শোনা, হযরত ইমাম আজমের মজলিসের লোক ছিলেন তো আগে ওখানে। পরে আর একটা ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিলে উনি ওই লোক বলছেন যে আত্মহত্যা ভুল এটাও। পরে তিনি মজলিস মুলতবি ঘোষণা করে হযরত ইমাম আজমের কাছে চলে গেছেন, আর এই মজলিস হবে না। অনেক কিছুদিন, অনেকদিন পরে যাওয়ার কারণে লজ্জা, এখন আগে একদম সামনে বসতেন আর সে সুযোগটা থাকে নাই, পিছনে গিয়ে সব লোকদের পিছনে বসছেন। হযরত ইমাম আজমের নজর পড়ার পরে বললেন কি, ওই লোকটা কে ওইখানে বসা, সেই লোক যে এইরকম ছোট একটা মশলার ব্যাপারে খালি একই বৈঠকে ভুল আর ভুল করতে থাকেন, তিনি নাকি? এখন তো একদম মাথা নিচু করে বসে আছেন। হযরত ইমাম আবু ইউসুফ রহমুল্লাহ বলেন, আমি তখন সিদ্ধান্ত নিছি আমার উস্তাদের মৃত্যু পর্যন্ত আমি আর কোথাও যাব না, মুস্তাকিল মজলিসও করব না, আমি তো এখানেই থাকব। আজ আল্লাহ পাক যাদের দ্বারা কাজ নেন তাদেরকে মিটবার তৌফিক দেন, যে নিজেকে মিটাইতে পারে না সে হালাক হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কথা বুঝেন, হ্যাঁ, বহুত আজীব মামলা, এই ফেতনা মানুষদেরকে বড় ক্ষতি করছে, ভীষণ ক্ষতিগ্রস্ত করছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর রহমুল্লাহর মজলিসে যখন বসতেন তো সব বিশ্বের সেরা মানুষরা বসতেন, আল্লামা জাফর হুসাইন রহমতুল্লাহ আলী, তিনি নিজে আরেক হাকিমুল উম্মত, আল্লামা শাব্বির হুসাইন রহমতুল্লাহ আলী, মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরি রহমতুল্লাহ আলী, এক একজন এত বড় বড় মানুষ, শাহ হুসিউল রহমতুল্লাহ আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, হাকিমুল ইসলাম কারি তেজ সাহেব রহমতুল্লাহ আলী, কার কথা বলব, এক একজন এত ভারী ভারী মানুষ বসতেন। কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলী যখন বাসায় চলে গেছেন বা নিজের কামরায় চলে গেছেন, এখন তো এই বড় মানুষ একজন আর একজনের কাছে বসতেছেন, খাজা সাহেবের কাছে ভিড়, মুফতি শফিসাত রহমানের কাছে ভিড়, মাওলানা জাফর উসমান রহমানের কাছে ভিড় লেগে আছে। তো এর মানে নিজের শেখকে মহব্বত করা, শেখের মহব্বত থেকে দূরে থাকা, এমনটা তো না। হাকিমুল উম্মতকে হাকিমুল উম্মত মনে করতেন, নিজের শেখকে নিজের শেখ মনে করতেন। আর যদি গঙ্গুই রহমুল্লার নিকট গেছেন হযরত থানভী, খাদেম খোদ্দামরা সাথে যারা গেছে, হযরত থানভী একদমই তখন মুতাওয়াজ্জি হযরত গঙ্গুইর দিকে, তো ওখানে তো হযরত থানভীর মুরিদরা তখন মাওলানা থানভীর দিকে মুতাওয়াজ্জি হইত না, সবে হযরত গঙ্গুইর দিকেই মুতাওয়াজ্জি হইত। কি ঠিক না, আমার শেখ যাকে বড় মনে করেন তার সামনে নিজেকে মিটানো আমাদের কর্তব্য। আদর এই সকল আখলাক লোকেরা শিখে না, হ্যাঁ না, আমার সাহেব রহমতুল্লাহ আলাই দুঃখ ফোলাতে তশরিফ আনতেন, বয়ান করতেন, মজলিস করতেন। আমার সব আহ্বাবদের উপর নির্দেশ ছিল আমার যে ওখানে অবশ্যই যাইবা, কেউ না গেলে অনুপস্থিত থাকলে আমার কষ্ট হইত, তাহারে কত বড় দৌলত থেকে মাহরুম হইতেছে, হ্যাঁ না? এবং এই যে মশলা যে সাহেব নিজের সাহেবকে সারা দুনিয়ার সবচেয়ে বেশি এত মহব্বত করা যে এর সঙ্গে আর কাউকে শরীর না করা। আমি বলতাম যে এই মশলা নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আমার সাহেবকে যে মহব্বত করবো না খুব, সে কি আমার সঙ্গে তোমার কি সম্পর্ক? শক্ত বলতে মন থেকে ওর থাম থেমে থেমে বলতাম, হ্যাঁ না? এসা আল্লাহ যদি মহব্বত না করে শুনতেছেন ভাইরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে দায়িত্ব দিলেন, হযরত উসমানকে বললেন আচ্ছা তুমি এটা তরবিয়ত করো, কারণ তরবিয়ত তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তরবিয়ত পাওয়ার পরে ওই মুরিদ মনে করল যে আমার আমার সাহেব রসুলের চেয়েও বড়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তো কুফর, এটা ভয়ঙ্কর নাশকৃত গুমরাহী, কি কথা বুঝো নাই? এজন্য মহব্বত করা, শ্রদ্ধা করা, এর উসুলকে বুঝা চাই। এটুকু খেয়াল রাখা যে আমার শেখের তরবিয়ত এবং এসলাহি বিষয়ে যেটা, সেক্ষেত্রে আমার শেখের তরবিয়ত এবং এসলাহ সেটি আমি গ্রহণ করব। কিন্তু এর মানে এই না যে শেখের মহব্বত করব তো শেখের সঙ্গে বেয়াদবি করব, নিজের শেখের সঙ্গে বেয়াদবি করব, এটা কোন সুরত? এটা নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আদব সারা এই রাস্তা চলা যায় না, এই রাস্তা আদবের রাস্তা। তাম সাহেব তাম বুজুর্গান দিনের সঙ্গে আদব, তাদের প্রতি আজমত, মহব্বত, এহতেরাম রক্ষা করে চলা আমাদের কর্তব্য। কথা বুঝে আসছে ভাই? ওই চিঠি আসছিল আমার কাছে আরো মনে হয় দুই মাস আগে হবে। কোথায় রাখছে চিঠি? হ্যাঁ না, কোন এক মহান সাহেব তিনি যে সাহেবের বলছে না ওখানে যাবা না, এখানেই থাকো। তো লোকেরা হতবাক যে এটা কোন তরিকা কি জানে, এটা হলো তরিকায় ফাঁসা দিয়া। হ্যাঁ, এটা হলো চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, তারপরে সোহরওয়ার্ড দিয়া, আর এই চারটার বাইরে যেটা হলো তরিকায় ফাঁসা দিয়া, সিলসিলায় কাদেরিয়া, সিলসিলায় চিস্তিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় সোহরওয়ার্ড দিয়া, পঞ্চম নম্বরে সিলসিলায় ফাঁসা দিয়া, এফসা দিয়া, বরবা দিয়া। বুঝো নাই ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আকাবের রাস্তার উপর চলার তৌফিক দান। এসব আজীব আজীব ধরনের মানুষ। হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ আলাই আসতেন তো হজরত শাহ, আমার শেখ রহমুল্লাহর সঙ্গে থাকতাম। হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাই চলে যেতেন তো তো শাহ আব্দুর রহমতুল্লাহ আলাই আসলে শাহ আব্দুর রহমুল্লাহর সঙ্গে থাকতাম হজরতের মজলিসে, মাহফিলে। হ্যাঁ না, আমার শেখ বলতেন যে যতক্ষণ আমার শেখ বাংলাদেশে তুমি কিন্তু একদম সঙ্গে সঙ্গে থাকবা। এবং শাহার দুই কি অনুমতির খলিফা, মামুলি বিষয়, তাকে ছোট নজরে দেখা এবং দুজনকে তুলনা করার কি মানে আছে? তুলনা করার ওর অর্থ হয় তিনি আল্লাহওয়ালা, তিনি আল্লাহওয়ালা। শাহার দুইকে আমার শেখ বড় মনে করে, আমার শেখ আমার শেখ, আর শাহার দুই আমার শেখের শেখ। হ্যাঁ, কোন এক জাররা নিজের আকাবের আজমত এর কমি না হওয়া চাই, আদবের কমি না হওয়া চাই, আর না হলে এটা ক্ষতিকর হয়ে যায়। হ্যাঁ, তো শাহাবুর রহমুল্লার মজলিসে যাইতাম ঢালকানগর থেকে, একদম ভোরবেলা চলে যেতাম, ফজরের নামাজ ওদিকে গিয়ে পড়ার চেষ্টা করতাম, অনেক সময় ওখানে গিয়েও কখনো ওখানে গিয়ে পড়ছি ধানমন্ডিতে, কখনো এখান থেকে পড়ে ফওরান রওনা হয়ে গেছি সেখানে গিয়ে পড়ছি, সারাদিন থাকতাম। হজরত শাহর দুই যখন রাত একটা বাজে একদমই অরিজিনাল ভাবে শুয়ে পড়তেন, অরিজিনাল ভাবে, তখন আমরা রওনা হইতাম, ওখান থেকে আসতাম ঢালকানগরে ফিরে আসতাম বাসায়। তো অরিজিনাল ভাবে এই জন্য বলতাম যে অরিজিনাল ছাড়াও একবার দরজা বন্ধ হইত, সেটারে কি কি বলবে কে জানে, হ্যাঁ না? যে লোকজন ভিড় করতে থাকতো, যাইতে চাইত না, সেজন্য খাওয়া দাওয়া এসার পরে খাওয়া দাওয়ার পরে পরে একবার হঠাৎ হজরতের খাদেমরা হজরতের ওই দশটার দিকে, রাত দশটার দিকে বা সাড়ে দশটার দিকে হঠাৎ করে ওইরকম ভিতরে দরজা লাগাই দিয়ে বাতি নিভিয়ে দিত। এক দুই খাদেম খাদেম একজন হয়তো বাইরে আপনি চলে যাই, আপনি আপনি ঘর চলে যাই, হজরত বলা লেট গে হ্যাঁ, আপ দেখ লিজিয়ে নিচে সে বাতি জো বন্ধ হ্যাঁ, লাইটে আপ নেই জলতি, দেখেন আপনারা ওই যে নিচে দিয়ে তো মানুষ ওই দরজার তলে দিয়ে তাকাইলে তো দেখা যায় যে বাতি জলে, আলো দেখা যায় না, তাকায় দেখতো যে না আলো নাই নিভে গেছে, বলে চল চল চল, সব চলে যেত, পুরো একদম খালি হয়ে যেত। তা আমরা হজরত হজরতের পাশের কামরাতে এক কামরায় ওখানে চুপচাপ বসে থাকতাম, ঘটনা আমাদের জানা ছিল, কিন্তু এটা আমরা কারো কাছেই কখনো ওপেন করি নাই, গোপনই রাখতে হয়েছে, কিন্তু আমি তো বিশৃঙ্খল হবে, সব চলে যেত। যাওয়ার পরে শেষে এই এখন দেখুন যে লোকজন আর নাই, দরজা খোল, এখন বলতেন যে আপ দরজা খোল দো, একদম পুরা মানে পুরা দরজা একদম খোলা, একদম এই মতো মতো সম্পূর্ণ খোলা, কোন পর্দা উর্দেও নেই, এতটা খুলে দেওয়া হইত, এখন যে আসে আসে। পরে আমরা গিয়ে বসতাম, কামরা ভরে যেত, খুব বেশি লোক না, ওই কামরাটুকু পরিমাণে লোকজন, এখন সে আসার মাশাআল্লাহ, হ্যাঁ কামের লেবাদ হিসাব আসার করতেন, মস্ত হয়ে আসার করতেন, হজরত শুয়ে শুয়ে শুনতেন আর হাসতে থাকতেন, হ্যাঁ শুনতেছেন ভাই? তো এরপরে যখন দরজা বন্ধ হইত, এইবার তো অরিজিনাল বন্ধ হইতেছে, তখন আমরা চলে আসতাম আলহামদুলিল্লাহ। তো আমার সাহেব এর জন্য নারাজ হন, বরং বহুত খুশি লাগছেন, হ্যাঁ না? মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলে তিনি আমার সাহেবকে বলছেন যে আপনার আমার কথা বলছেন যে এর উপরে তো হজরতওয়ালা বহুত খুশি। ইলিয়াস কোরাইশি সাহেব শাহরুল খাদেম আসতেন দিল্লি থেকে, তিনি আমার সাহেবকে করাচিতে ফোন করছেন আমার সামনে, মাওলানা বৈঠে না আপ তোমার সাহেবকে মাসে ফোন করতে হবে, ফোন করলেন এবং বললেন যে ভাই ইয়ে ক্যা হ্যায় কি আপনে ক্যা কর দিয়া কি ইহা ইতনে মুফতি হ্যায় মুহাদ্দিস হ্যায় বড়ে হ্যায় সব হ্যায় ভাই বড়ে বড়ে উলামা হ্যায় লেকিন আপকে শাগিরদ ওর আপকা খলিফা মাওলানা আব্দুল মতিন কে বগৈর ওর কিসি কা তরজমা ইয়ে আপকে সাহেব পছন্দ নেই ফরমাতে, ওনার কথার ঢঙই আলো, ভীষণ সাহিত্যিক লোক এবং বড় পাকা, ওনার সবাই ভয় করত মহব্বত করত সকলে, হজরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী যাত্রাবাড়ি মোহতান সাহেব সবাই এই ইলিয়াস কোরাইশি সাহেবকে মহব্বত করতেন, সম্মান করতেন, ওই লোক বড় আজব মানুষ, একই অনুমতি উসুল সম্পর্কে ব্যাপক জাননেওয়ালা। মুফতি সোহেল সাহেব সেদিন বলতেছিলেন যে আমি ইন্ডিয়া গেলাম, কি কথা আলোচনা হইতেছিল, তো মুফতি আব্দুর রহমান সাহেব কোনো কথা বলতেছিলেন, হজরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী ইলিয়াস কোরাইশি সাহেব ইংরেজি শিক্ষিত লোক, তিনি বলে ফেললেন মুফতি সাহেব কি বলেন, হজরত হাকিমুল মত থানবী তো এই বলছেন এই ক্ষেত্রে, হজরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমুল্লাহ আকাবরের সামনে নিজেকে মিটাইতেন, তিনি শুনে তসলিম করছেন মানছেন এবং সাথীদেরকে বলছেন দেখো যে আলেম না কিন্তু কেসা সুন্দর এবং মূল্যবান এবং একদমই এসা গ্রহণযোগ্য কথা বলতে অভ্যস্ত তিনি, হ্যাঁ না? তো এসা এসা মহামলা শুনতেছেন ভাই, আমাদের আকাবরের জমানা এরকমই ছিল, যেখানেই যাওয়া হতো আকাব একজনের মুরিদ আরেকজনের কাছে গেলে তাকে মহব্বত করতেন, সম্মান করতেন, হাদিয়াত উপহার দিতেন, খেদমত করতেন, হ্যাঁ এমনি তরবিয়তের তাল্লুক উঠা বসা নিজের সাহেবের সঙ্গে রাখতেন, কি কথা বুঝেন না? কিন্তু এই পার্টি বানানো এটা গলত তরিকা, এতে ফেতনাই ফেতনা পয়দা হয়, এরকম রং যাদের মধ্যে দেখা যায় তাদের ইয়াতো এসলা করা চাই, ইয়াতো একদম ভাগাই দেওয়া চাই, ভাই অন্য কোথাও যাও, তুমি আমার প্রেশান করো না, কথা বুঝেন নাই ভাই? আল্লাহাক আমাদের কবুল করেন এবং তৌফিক দান করেন খালেস আল্লাহর মহব্বতের জন্য, দিনের জন্য, তা আকাবের তরিকাতে। নিজেদের মুস্তাকিল কোন তরিকা না, নিজেদের মুস্তাকিল তরিকা, এটার নাম তরিকায় ফাসাদিয়া। ইয়াদ রাখো কি তরিকা এটা? হ্যাঁ, এই নাম, এই নাম শুনছো কখনো? হ্যাঁ, এটা ইয়াদ রাখো যে তরিকায় ফাসাদিয়ার মধ্যে না পড়ি কেউ। হ্যাঁ, এক তো আল্লাহ পাকের মহব্বত, আর এক হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। এটা আজব বিষয় যে একেবারে আল্লাহকে পাওয়ার জন্যই যারা আল্লাহ ওয়ালাদের সোহবত উঠায়, সোহবত অবলম্বন করে, নিশ্চিত যে তারা কামিয়াব হয়ে যায়, অবশ্যই তারা কামিয়াব হয়ে যায়। কেউ মাহরুম থাকে না, মেখানে কেউ মাহরুম নেই, মাহরুম নেই। তবে এটা তাজ্জুবের বিষয়, অনেক মানুষ আল্লাহ ওয়ালাদের সোহবত উঠা বসার পরেও ওই এক ধাঁধার মধ্যে থাকে, শহীদ তার তবিয়ত অর্জন করেনি। সারা জীবনে যা দেখতে থাকলাম সেটা হচ্ছে অনেক বড় বড় মাশায়েখের খেলাফত পাওয়ার পরেও তরিকতের ব্যাপারে অন্ধকারে আসছে এরকম লোক বহুত পাইলাম, কোন খোঁজখবর নেই, কিচ্ছু জানে না। এই কারণে যে তারা আকাবের তালিম তরবিয়ত এবং উলুম ও মারিফের কদর করেন নেই। এই কথা বুঝুন, এই খালি বায়াত হয়েছি, খেলাফত পাইছি। খেলাফতের চোতা কাউকে ওলি আল্লাহ বানায় না। ওলি আল্লাহ হওয়ার জন্য ওলি আল্লাহদের সে আখলাক এবং আমল এবং তরিক এবং জিন্দগি অবলম্বন করেছে, এবং আল্লাহ ওয়ালাদের মারফুজাত মাওয়াইজ মোতালা করতে থাকাছে। কথা বুঝুন নাই ভাই? হ্যাঁ, এক তো আল্লাহর মহব্বত এবং আল্লাহ ওয়ালাদের সোহবত, আর সুন্নতের আমল, আর জিক্রুল্লাহ জিক্রুল্লাহ জিক্রুল্লাহ, হ্যাঁ, এসব বিষয়ে এতেমাম করি এবং ইসলামী সামাজিকতা শিখি। যে কোনো জায়গায় এটা পাবেন না, এটাও বলি ইসলামী সামাজিকতা জানার মতো আলেমের সংখ্যাও কম। যে সকল ওলামায় দিন ইসলামী সামাজিকতা বুঝেন, জানেন এবং এই সামাজিকতার দ্বারা কাউকে তাকবীর করতে পারেন, এরকম কোন শেখের সন্ধান পাইলে তার সঙ্গে উঠা, বা এরকম ওলামাদের সন্ধান পাইলে তাদের সঙ্গে উঠা বসার দ্বারা এরকম ইসলামী সামাজিকতা সুন্দরভাবে উন্নত তরভাবে শিক্ষা করা চাই। হযরত মাওলানা সঞ্চালক ফরিদ রহমুল্লাহ ছিলেন ইসলামী সামাজিকতার শীর্ষের এক ব্যক্তিত্ব। তারই হাতে গড়া এক মানুষ ছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী। শুনতেছেন ভাইরা, আমাদের আকাবিরের শানই ছিল দিনের সব শাখাতেই তারা শীর্ষে ছিলেন, সব আমাদের সমস্ত আকাবের দিন। শুনতেছেন ভাইরা, ইসলাম তো একেই বলে ইমানিয়া, হ্যাঁ, যেটা আকায় আকায়ত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সবটা তো যদি না কামেল হইল, সে কামেল কিভাবে? তাহাজ্জুদ ছুটেই না, কিন্তু দুর্ব্যবহারও ছুটে না। তাহাজ্জুদ ছুটেই না, কিন্তু কাপড় সবগুলি সালার মতো কালা। কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাসই নেই। পরিচ্ছন্নতা, নাজাফত, এটার ব্যাপারে আমাদের গাফলত ভয়ঙ্কর। অনেকের গিয়ে অনেকের কুর্তা চার পাঁচটা, লুঙ্গি চার পাঁচটা, কমপক্ষে দুইটা, পায়জামা কয়েকটা, গেঞ্জি একটা। এক ভদ্রলোক এখানে আসছে খানকায়, জিজ্ঞেস করলাম তোমার কুর্তা কয়টা, বললো পাঁচটা। পাঁচটা না ছয়টা, কি বল, পাঁচটা, লুঙ্গি দুইটা, পায়জামা দুইটা, গেঞ্জি কয়টা, একটা। কোন কোন আকলে ধরে এ সকল কথাবার্তা, যে গেঞ্জি প্রতিদিন পাল্টানো দরকার, সেটা একটা কেন হবে? গেঞ্জি তো একাধিক টাকা চাই। একটা গেঞ্জি যেটা গতকাল পরছিলাম, আজকে খুললাম, এটা ধুয়ে ফেলা হবে, কারণ শরীরের ভিতরে ঘাম টান লাগছে। এটা আজকে ধোয়া হলো, ধুইতে দিলাম, আর নতুন আরেকটা পরব। আবার বেশি ঘামায় গেলে সেটাও বদলানোর দরকার পড়তে পারে গরমের দিনে, তখন তো একাধিক গেঞ্জিরও দরকার হয়। কখনো একদিনেই গেঞ্জি দুই তিনবার পাল্টান লাগে, কি কথা বুঝেন নাই? কুর্তা কয়েকটা, গেঞ্জি একটা, কোন যৌক্তিকতা আছে? এটা দলিল এই লোকের অপরিচ্ছন্নতার উপরে। এই লোক তবিয়তের দিক থেকে অপরিচ্ছন্ন তবিয়তের লোক, পরিচ্ছন্নতার মেজাজ তার হয়নি, কি কথা বুঝেন নাই? তো আল্লাহর মহব্বত এবং আল্লাহ ওয়ালাদের সোহবত, সুন্নতের আমলের এতেমাম, জিকরুল্লাহর এতেমাম, নাজাফতের এতেমাম, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, এগুলো করবো ইনশাল্লাহ। হ্যাঁ, গতকাল বলছিলাম যে নখ কাটার জন্য এবং মুস অগারা ঠিক করার জন্য করা হয়েছিল। হ্যাঁ, সবাই সবাই করছে ভাই নখ কাটার কাম। এই এটা না বগুড়া না কি, এটা তোমার বাড়ি কোথায়? বগুড়া নখ কাটছ গতকাল? তার আগেই কাটছে, ঠিক আছে, কাটলেই হয়েছে। হ্যাঁ, নখ কাটা মুস পরিচ্ছন্ন রাখা, কাইটা ছোট ছোট রাখা, অগুছালো অসুন্দর দাড়ি এরকম না হয়, দাড়ি গুছায় রাখা, তেল দেওয়া দাড়িকে, রোজ তেল দেওয়া, নারিকেল তেল বা কোনো ভালো তেল, নারিকেল তেলে মোলায়েম থাকে। হ্যাঁ, এবং কেউ যদি দাড়িতে মেহেদি দিতে চায় কোনো সমস্যা নেই। বুখারী শরীফে আছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাড়িতে মেহেদি দিতেন। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের অফাত হয়েছে তো কয়েকজনের কাছে চুল পাওয়া গেছে, রসুল সাল্লাহ আলাইসলামের চুল হেফাজত করছিলেন, দাড়ি মুবারকের চুল, দাড়ি মুবারক কয়েকটা কারো কাছে পাওয়া গেছে, সেটা মেহেদি দেওয়া রংওয়ালা, এতে বোঝা যায় রসুল পাক সাল্লাহ আলাইসলাম নিজেই খেজাব লাগাইছেন। কথা বুঝেন না ভাইয়েরা, তোর কি মুশকিল? এবং হানাফি সাফি এবং হাম্বুলি তিনও মজাবে খেজাব দেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই। হ্যাঁ, বরং ওলামায় হাম্বুলি এটাকে মুস্তাহাবি বলছেন। কথা বুঝে আসছে ভাইয়েরা? হ্যাঁ, যদি কেউ দিতে চায় তো ঠিক আছে, বিশেষ করে কারো বউ যদি এখনো হ্যাঁ না এরকম হয় যে স্বামীকে এরকম এরকম সাদা রঙে না দেখে কালা না হোস, তুই অন্তত কাছে থাক সেরকম আগের মতো, মানে অন্তত কিছুটা ওরকম থাকতে পছন্দ করে, সমস্যা নেই, বিবিকে খোঁজ করে দিল। বাকি এটা শূন্যতে সিদ্দিকি, শুনতেছি ভাইরা, শূন্যতে সিদ্দিকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে। তারাবির নামাজ ২০ রাকাত পড়তেন উমর রাদিয়াল্লাহু আনহু, তো ফের উসমান রাদিয়াল্লাহু আনহু, ফের আলী রাদিয়াল্লাহু আনহু, ফের সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন, ফের তাবেঈনরা পড়ছেন, ফের চার মুজাহাবাওয়ালারা পড়ে। কিছু লোক কিছু মুসলমান ভাইরা নাকি বলে যে তারাবি ৮ রাকাত আর ২০ রাকাত বেদাতে উমরি, এই বেদাত উমর চালু করছেন। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে নবী হলে উমর নবী হইতেন। আল্লাহ নবী যার সম্পর্কে এত উঁচু ধারণা রাখেন, যার এলম এবং আমলার দিন সম্পর্কে, তিনি যদি বেদাতি হয় তার উম্মতের সুন্নি কে হবে? আর উম্মতের মধ্যে চার খলিফা বড়, আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার দ্বিতীয় খলিফা যদি বেদাতি, তাহলে আমাদের উপায় কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, নবী কথা বলেন ওহির আলোকে, তো তিনি বলছেন আমার সুন্নত ধরবা, আমার খোলাফাদের সুন্নত ধরবা, তাহলে আমার আদর্শ আমার খোলাফাদের আদর্শ অনুসরণ করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, কথা বুঝেন নাই? তো হযরত ওমর কি ওই খোলাফায়ে রাশিদিনের একজন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে আমারও আদর্শ তোমরা ফলো করবা, আমার আদর্শের ফলোয়ার হবে তোমরা, এবং আমার খোলাফাদেরও আদর্শের ফলোয়ার হবে তোমরা। হ্যাঁ, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর ২০ রাকাত চালু করলে তো সেটা বেদাত, তাহলে কেমনে হয়? এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছেন যে তাদের আদর্শের তোমরা অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মকবুল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমাদের প্রাণপ্রিয় পীর মসজিদ তরজমান আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715808619 মুফতি শহীদুসালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না, বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে ব্লক বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝেরটা টাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন, চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং khankabd.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদে নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরত আলা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।